ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন রবিবার রাত আর ওয়াশিংটনে রবিবার দুপুর। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছে ফেসবুক প্রসঙ্গে ঢাকা সংবাদদাতার রিপোর্ট।
ফেসবুকের অপব্যবহার রোধে ভবিষ্যতে কি করা যায় সে প্রশ্নে ঢাকায় ফেসবুক কর্তৃপক্ষের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভারতে আইসিসি যোগদান প্রসঙ্গে কলকাতা সংবাদদাতার প্রতিবেদন।
পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট কলকাতা থেকে ধৃত ইরশাদ এবং উত্তরপ্রদেশ থেকে ধৃত ইজাজকে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছে শুধু ছেলেরাই নয়, ভারতে ঢুকে পড়ছে আইএসআই এর প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারাও।
প্যারিস সম্মেলনে ডক্টর কাজী খলিকুজ্জামানের সাক্ষাৎকার।
উন্নত বিশ্ব তাদের দায় স্বীকার করছে, ওবামা নিজেও বলেছেন উন্নত বিশ্ব দায়ী এবং কিছু করতে হবে। আর এই মুহূর্তে দুটো বড় সমস্যা, একটা হচ্ছে সন্ত্রাস আর একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, কোনটা থেকে কোনটা কম নয় বলে আমি মনে করি।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন খুই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার রাতে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এক বিরল ভাষণ দেবেন। সন্ত্রাসবাদের বিষয়ে আমেরিকানদের যে আশঙ্কা রয়েছে তা হ্রাস করার আশা রাখেন তিনি। এক মুখপাত্র বলেছেন ক্যালিফোর্নিয়ায় বুধবার যে হত্যাযজ্ঞ হয় তার তদন্ত বিষয়ে ওবামা সবশেষ তথ্য জানাবেন। এছাড়াও তিনি সন্ত্রাসবাদের হুমকি এবং কিভাবে তা দমন করা যায় সে বিষয়ে বক্তব্য রাখবেন। ওভাল অফিস থেকে এই তৃতীয়বার তিনি ভাষণ দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন প্রেসিডেন্টরা কিছু বলতে চান তখনই তারা ওভাল অফিস ব্যবহার করেন। ওবামার সবশেষ ভাষণ দেন সেখান থেকে যখন তিনি 2010 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ তৎপরতা অবসানের কথা ঘোষণা করেন। বুধবার যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সৈয়দ রিজওয়ান ফারুক এবং তার পাকিস্তানি স্ত্রী তশফিন মালিক ক্যালিফোর্নিয়ায় এক হত্যাযজ্ঞে 14 জনকে হত্যা করে। তাদের হামলায় 21 জন আহত হয়। যে সেন বার্নার্ডিনোতে স্থানীয় সরকারের কর্মীদের এক অনুষ্ঠানে তারা গুলি চালায়। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে রবিবারের বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ। ওই বিস্ফোরণে এডেন প্রদেশের গভর্নর এবং তার কয়েকজন দেহরক্ষী নিহত হন। এডেন শহরে গভর্নর গাফার মোহাম্মদ সাদ যখন তার দপ্তরে যাচ্ছিলেন তখন তার গাড়ি বহরে বিস্ফোরণ ঘটে। ইয়েমেনে এডেন একটা গুরুত্বপূর্ণ সংঘাতপূর্ণ এলাকা। গত বছর সেখানে হুতি বিদ্রোহীরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় এবং এডেন দখল করে। ফলে প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হন। সিরিয়ায় ইসলামিক স্টেট উগ্রপন্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলায় ব্রিটেন যে যোগ দিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার সমালোচনা করেছেন। তিনি বলেছেন বিমান হামলা অবৈধ এবং তা ব্যর্থ হবে। ব্রিটেনের সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে আসাদ বলেছেন শুধু বিমান আক্রমণে ইসলামিক স্টেটকে হারানো যাবে না। তিনি বলেন যে বিমান হামলাগুলো কার্যকর হচ্ছে সেগুলো হচ্ছে রাশিয়ার বিমান অভিযান। সেপ্টেম্বর মাসে সিরিয়ায় রাশিয়া বিমান হামলা শুরু করে। ফেসবুকের অপব্যবহার রোধে কি করা যায় সে প্রশ্নে ঢাকায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকার সংবাদদাতা আমির খসরু তার প্রতিবেদনে।
রাজনৈতিক অস্থিরতার মতো বিষয়গুলো ঠেকানো, ধর্মীয় উস্কানি এবং নারীর প্রতি হয়রানি বন্ধে ভবিষ্যতে ফেসবুকের অপব্যবহার প্রতিরোধের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে ফেসবুক কর্তৃপক্ষের এক বৈঠক রোববার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে, শিগগিরই ফেসবুক খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গত 18 নভেম্বর সরকার ফেসবুক সহ সামাজিক যোগাযোগের 4টি মাধ্যম বাংলাদেশে বন্ধ করে দেয়। বৈঠকে ফেসবুক অপব্যবহার হচ্ছে এমনটা জানিয়ে কিভাবে তা মোকাবেলা করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে একটি চুক্তি করার যে প্রস্তাব ইতিপূর্বে ফেসবুক কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল তার অগ্রগতি কতটুকু এবং বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি। গত 30 নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষকে আলোচনার প্রস্তাব দিয়ে সরকার বার্তা পাঠায় এবং ফেসবুক কর্তৃপক্ষ এতে সাড়া দেয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও দুজন প্রতিমন্ত্রী এবং ফেসবুকের পক্ষে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মূল্যায়ন করা হচ্ছে। রবিবার ঢাকায় বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুদেশের সম্পর্কের মূল্যায়ন ছাড়াও আরও কী করণীয় তা ভাবা হচ্ছে। এ সম্পর্কে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্কের মূল্যায়ন ছাড়াও কি কি করা দরকার তা ভাবা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন,
তাদের সঙ্গে সম্পর্ক সেটা আমরা অবশ্যই
সম্প্রতি 1971-এর মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তান যে প্রতিক্রিয়া দিয়েছিল তার কড়া সমালোচনা করেছে বাংলাদেশের রাজনৈতিক অন্যান্য মহল। বিভিন্ন মহল পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 1971-এ গণহত্যার বিষয়টি বিশ্ববাসী অবগত আছেন এবং এ নিয়ে পাকিস্তানের বক্তব্য হাস্যকর। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বর্তমানে দুই দেশের সম্পর্ক চমৎকার অবস্থানে রয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্টদের জেরা করে ভারত জানতে পেরেছে, শুধু পুরুষ নয়, প্রশিক্ষণপ্রাপ্ত পাকিস্তানি নারী চরেরাও এখন ঢুকে পড়ছে ভারতে। এর ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
বৃত্তিতে শুধু ছেলেরাই নয়, মেয়েদেরও কাজে লাগাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ইতিমধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত বেশ কয়েকজন আইএসআই এজেন্ট পাক মহিলা এ রাজ্য সহ ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। পাশাপাশি পাক গুপ্তচর সংস্থার কাছ থেকে সম্প্রতি প্রশিক্ষণ নিয়ে ফিরেছে বেশ কয়েকজন ভারতীয় মহিলাও, যার মধ্যে এ রাজ্যের কয়েকজন রয়েছে বলেও খবর কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে। পেশাদার এই মহিলা এজেন্টদের মাধ্যমে ভারতীয় সেনা ও নৌবাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়েছে পাকিস্তানে। সম্প্রতি কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধৃত ইরশাদ ও উত্তরপ্রদেশে গ্রেপ্তার আইএসআই এজেন্ট ইজাজকে জেরা করে এই তথ্য হাতে আসার পর রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্রীয় গোয়েন্দারা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারত ও পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৈঠকে বসেন। তারা আঞ্চলিক ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন। রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। আলোচনা শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত ছিল শান্তি ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং বিরোধিত কাশ্মীর অঞ্চল। বিবৃতিতে আরও বলা হয়, আন্তরিক ও গঠনমূলক পরিবেশে বৈঠক হয়, দুপক্ষ গঠনমূলক সংলাপ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। ফরাসি ভোটাররা রবিবার আঞ্চলিক নেতৃবৃন্দ নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। অনুমান করা হচ্ছে যে অতি ডানপন্থী একটি দল যারা ইসলাম বিরোধী তারাই বেশি ভোট পাবে। প্যারিসে নভেম্বর মাসে সন্ত্রাসী আক্রমণের পর কড়া নিরাপত্তার মাঝেই নির্বাচন হচ্ছে। সন্ত্রাসী হামলায় 130 জন প্রাণ হারায়। ব্যাপকভাবে অনুমান করা হচ্ছে যে অভিবাসন বিরোধী জাতীয় ফ্রন্ট এফএন দলের নেতা মারিনো লুপেন ক্ষমতাসীন সামাজিক দলের বিরুদ্ধে ভালো করবে ও এগিয়ে যাবে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সর্বশেষ রিপোর্ট দেশের বনাঞ্চল ধ্বংসের এক উদ্বেগজনক ছবি ফুটে উঠেছে। 2013 সালের উপগ্রহ সমীক্ষার তুলনায় 2015-এ ঘন বনাঞ্চল কমে গিয়েছে 2500 বর্গ কিলোমিটার। কিছু নতুন জঙ্গলের পত্তন হয়েছে, কিন্তু তা গভীর অরণ্যে পরিণত হতে বহু বছর লেগে যাবে। বিস্তারিত শুনুন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের কাছে।
পশ্চিমবঙ্গে এই 2 বছরে ঘন জঙ্গল কমে গিয়েছে 23 বর্গ কিলোমিটার বা মোট বনাঞ্চলের 1%। 2013 সালের উপগ্রহ নির্ভর একই ধরনের সার্ভেতেও আগেকার তুলনায় ঘন জঙ্গল কমে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। এই রাজ্যে বনাঞ্চল রাজ্যের মোট ভৌগোলিক এলাকার 2.5% মাত্র বা 2088 বর্গ কিলোমিটার। কয়লা খনির জন্য জমি অধিগ্রহণ থেকে শুরু করে নতুন নদী বাঁধ কিংবা উন্নয়নের অন্যান্য দাবির কোপে পড়েই ধ্বংস হচ্ছে বনাঞ্চল। এই জঙ্গল গড়ে উঠতে কয়েকশো বছর লেগে গিয়েছিল। কাজেই পরিবেশের পক্ষে এসব অত্যন্ত উদ্বেগজনক। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে এবং 1575 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন নিয়ে আমরা কথা বলি বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য, অর্থনীতিবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ, পরিবেশ মতাদর্শী ডক্টর কাজী খলিকুজ্জামানের সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন সরকার কবিরুদ্দিন।
জলবায়ু সম্মেলন শুরু হয়েছে প্রায় সপ্তাহখানেক হয়ে গেল, তাতে পর্যন্ত বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের আলোচনা কথাবার্তা হয়েছে। ওদিকে বাইরে সম্মেলন কেন্দ্রের বাইরে প্রতিবেশ মতাদর্শীদের বিক্ষোভও অব্যাহত থেকেছে। বাংলাদেশের তরফেও বিভিন্ন বক্তব্যের অবতারণা করেছেন আপনারা। আমরা শুনেছি যে শনিবার বিশেষজ্ঞ পর্যায়ে একটা ওয়ার্কিং পেপার প্রণয়ন করা হয়েছে 48 পৃষ্ঠার, এবং বলা হচ্ছে যে যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে আগামীকালও কথাবার্তা অব্যাহত থাকবে। ওই কার্যপত্র সম্পর্কে আমাদের শ্রোতাদের অবহিত করবেন।
বিশেষজ্ঞ পর্যায়ে এক সপ্তাহ আলোচনা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে পৃথিবীকে এই শতাব্দীর শেষ নাগাদ কতটা উষ্ণ হতে দেওয়া যাবে, যাতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে যে অঞ্চলগুলি খুব বেশি ঝুঁকিপূর্ণ, তারা তাদের একটা জীবনযাপনের ব্যবস্থা থাকে, সেটা একটা। আরেকটা হচ্ছে অর্থায়ন। অর্থায়ন মানে উন্নত বিশ্ব থেকে মূলত যারা পিছিয়ে আছে, যাদের অভিযোজন বেশি করতে হবে, বাংলাদেশ এবং বাংলাদেশের মতো আরো অনেক দেশগুলো আছে, সেটি একটি। আরেকটা হচ্ছে যে এই কাজগুলো করার জন্য বিভিন্ন দেশ আছে, বিভিন্ন দেশের বিভিন্ন স্তর আছে, সেইটা আমাদের কনভেনশন যেটা 1992, সেখানে সেটা চিহ্নিত করা আছে। স্বল্পোন্নত দেশ, তারপরে দ্বীপ, ক্ষুদ্র উন্নয়নশীল দ্বীপ রাষ্ট্র, এগুলোকে অধিকতর সহায়তা দেওয়ার কথা ওখানে বলা আছে। কিন্তু এটা এখানে এইবার এটাকে নিয়ে বেশ তোলপাড় হয়েছে, অনেকেই প্রস্তাব করছে, বিশেষ করে উন্নত বিশ্ব, যে এই বিভাজন থাকবে না। আর কিছু উন্নয়নশীল দেশও এই মত প্রকাশ করছে, বড় বড় গুলো, যে সব উন্নয়নশীল দেশ এক। তো এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ আপত্তি আমরা করেছি, এবং এই এই যে এখন যে যে কার্যপত্রটা চূড়ান্ত হয়েছে, সেখানে এখানে খুব এখনো পরিষ্কার না, অর্থায়নের ব্যাপারে এখন একেবারেই অপরিষ্কার হয়ে গেছে যে কতটা অর্থায়ন হবে, কিভাবে হবে সেটা। আর ওই যে পৃথিবীর উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াস এই শতাব্দীর শেষ নাগাদ যেটা করার আমরা যেটা প্রস্তাব করেছি বা প্রস্তাবিত যেটা আছে, সেটা না হলেও 2 ডিগ্রির নিচে এক ধরনের অক্ষমত্ব হচ্ছে। কিন্তু সেটা রাখতে হলে যে গ্রিন হাউস গ্যাস কমিয়ে আনতে হবে, সেইখানে যে প্রস্তাবগুলি করা হয়েছে তাতে দেখা যায় যে ধারে কাছেও থাকবে না। একটা বিশ্লেষণে দেখা যায় যে 2.7 ডিগ্রি বা তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈশ্বিক উষ্ণায়ন থামাতে হবে এবং তার জন্যে কার্বন নির্গমন আটকাতে হবে, এবং এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই, এবং এই কথাটাই কি এই কার্যপত্রে প্রতিফলিত হয়েছে?
না, সেটাই সমস্যা, যে বলা হয়েছে যে কার্বন কমাতে হবে, কার্বন নিঃসরণ কমাতে হবে, কিন্তু প্রস্তাবগুলো যেটা INDC যেটা প্রস্তাব করার জন্য এই সম্মেলনের আগে প্রত্যেকটা দেশকে বলা হয়েছিল, তারা যে প্রস্তাবগুলো করেছেন, সেই প্রস্তাবের বিশ্লেষণে দেখা যাচ্ছে যে আমাদের যে অবস্থান এখন আছে খুব খারাপ অবস্থা, কারণ 2.7 ডিগ্রি বা তারও বেশি থাকবে যদি সব বাস্তবায়ন তারা করে নাও, কিন্তু অনেকে তো যেটা বলেছেন সেটা বাস্তবায়ন হয়তো করবেন না, না করলে আরো খারাপ অবস্থায় যাবে। এই মুহূর্তে খুবই খারাপ, বর্তমানে তো গ্রিন হাউস গ্যাস প্রচুর নিঃসরণ হচ্ছে, আর ওই লক্ষ্যে থাকার জন্য 2020 সালে গ্যাপ হবে প্রায় 10-11 গিগাটন, এটাকেও তো আবার কোনো না কোনো ভাবে কমিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
আপনি এই যে গ্রিন হাউস গ্যাসের কথা বললেন, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বিশ্বের কোন কোন অঞ্চলে, কোন কোন দেশে বেশি নিঃসরণ হচ্ছে এবং কারা এতে করে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা তো চিহ্নিত, তাই না?
এটা চিহ্নিত। হ্যাঁ, এটা উন্নত বিশ্ব হচ্ছে, কিছু কিছু বড় উন্নয়নশীল দেশে বেশি করে হচ্ছে, তোর বাংলাদেশ আমরা মোটেই করি না। আমরা 0.3 টন বছরে মাথাপিছু নিঃসরণ,
কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, এরকম আরো অনেক দেশ আছে, ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো আছে, আফ্রিকার দেশগুলো আছে। বাংলাদেশে একটা জিনিস হচ্ছে যে এই অভিঘাতের ফলে অনেক মানুষ বাড়িঘর উদ্বাস্তু হচ্ছে। তো এই উদ্বাস্তু, এই বিষয়টা আমরা তুলে ধরেছি, এটা এখনো আছে বর্তমান যে কার্যপত্র, এবং আমরা আশা করছি এটা থাকবে, যে যেটা যেটা গৃহীত হবে।
এই যে গ্রিন হাউস গ্যাসের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থ মূল্যে এর কোনো হিসেব করা হয়েছে?
হ্যাঁ, বছরে আমরা 1.5 থেকে 2% আমাদের জিডিপির ক্ষতি হচ্ছে, এটা একটা হিসাব আছে।
এবং এই সম্মেলনে বাংলাদেশের তরফে ক্ষতিপূরণ দাবি করে কোনো নির্দিষ্ট অঙ্কের উল্লেখ করে প্রস্তাব উত্থাপন করা হয়েছে?
না, সেটা করা হয়নি। আমরা যে INDC যেটা করেছি, আমাদের যে প্রস্তাব যেখানে দিয়েছিলাম, ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশনস, সব দেশকে দিতে হয়েছে, আমরা দিয়েছি। সেখানে আমরা যেটা বলেছি যে আমাদের 30 সাল নাগাদ যে অভিযোজনের প্রয়োজন, যেটা তাতে প্রায় 69 বিলিয়ন মার্কিন ডলার লাগবে, কিন্তু এটা আমরা ওইভাবে পাওয়ার জন্য কোনো প্রস্তাব আমরা এখনো করিনি, কিন্তু এখন অর্থায়নটা খুবই অপরিষ্কার। এই আলোচনার একটা ইয়ে হচ্ছে যে সবাই আসতে পারছি, উন্নত বিশ্ব তাদের দায় স্বীকার করছে, ওবামা নিজেও বলেছেন উন্নত বিশ্ব দায়ী এবং কিছু করতে হবে। আর এই মুহূর্তে দুটো বড় সমস্যা, একটা হচ্ছে সন্ত্রাস, আরেকটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, কোনোটা থেকে কোনোটা কম নয় বলে আমি মনে করি। আমরা যে আশা নিয়ে এসেছিলাম এখানে, সেই আশা পূরণ হবে না,
কিন্তু একটা প্রক্রিয়া অব্যাহত থাকবে, সে আশা তো আমরা করতে পারি।
সেইটাই করছি আমরা আজকে, সেই আশা। এবারে যদ্দূর হলো তারপরে বারবার আলোচনা করব।
জি, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারই শুনবেন ভয়েস অফ আমেরিকা এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের যৌথ প্রযোজনায় নির্মিত প্রতিবেদন। ঢাকা রিপোর্টিং সেন্টার থেকে পরিবেশন করছেন শরীফুল হক।
পৃথিবীর মানুষের মধ্যে কেউ কর্মক্ষম, আবার কেউ বা অক্ষম। আন্তর্জাতিক শ্রম সংস্থার সংজ্ঞা অনুযায়ী, যিনি তার স্বীকৃত মানসিক কিংবা শারীরিক ক্ষতির কারণে স্বাভাবিক কর্মক্ষমতা হারায় তাকে প্রতিবন্ধী বলা হয়। এদের মধ্যে অনেকেই এই অক্ষমতাকে জয় করে অর্জন করেন এক কর্মমুখর জীবন। সিরাজগঞ্জের সঞ্জিত আক্তার তেমনই একজন, যাকে শারীরিক অক্ষমতা দমিয়ে রাখতে পারেনি।
আমার 7 বছর বয়সে টাইফয়েড জ্বর হয়ে পা দুটা অবশ হয়ে গেছিল। ক্লাস 10 পর্যন্ত স্কুলে লেখাপড়া করতাম, অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করত। আমি বসে থেকে কি করব ভেবে ভেবে পাচ্ছি না, কয়েল খড়ির মিল দেওয়ার উদ্যোগ নিলাম, প্রথমে একটা দিলাম।
প্রতিবন্ধীদের একটি স্কুলে ছবি আঁকা শেখান পাপিয়া খান।
কিছু কিছু বাচ্চা খুবই ভালো আঁকে, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে ওরা এত ভালো কি করে আঁকে।
একীভূত সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন প্রতিপাদ্যে এবছর পালিত হল 24তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও 17তম জাতীয় প্রতিবন্ধী দিবস। উদ্দেশ্য, প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার ও প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দেশে মোট জনসংখ্যার 10% প্রতিবন্ধী হয়ে বেঁচে আছেন, যারা চাকরি, স্বাস্থ্য, সামাজিক ও শিক্ষার সুবিধা হতে এখনো বঞ্চিত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,
আপনারা জানেন যে আমরা জাতিসংঘে MDG গোল নির্দিষ্ট করেছিলাম 2030 সালের মধ্যে স্থায়ী উন্নতি যাতে হবে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই জাতিসংঘ এবারে SDG গোল নির্দিষ্ট করেছে, এবং সেখানে প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের যে প্রতিবেদন SDG, সেই প্রতিবন্ধীর বিষয়টা হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ কেউ যেন সমাজে পিছিয়ে না থাকে। আমরা প্রতিটি কর্মক্ষেত্রে মূল স্রোতে প্রতিবন্ধীদের মাঝে যে মেধা রয়েছে সেগুলি যেন বিকশিত হতে পারে, সেটা যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের সরকার কাজ করে যাচ্ছে।
এছাড়াও জাতীয় প্রতিবন্ধী ফোরাম সহ বেসরকারি সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোনো দুর্ঘটনা কিংবা জন্মগতভাবে কেউ কেউ শিকার হন প্রতিবন্ধিতার। সিড এর নির্বাহী পরিচালক দিলারা সাত্তার বললেন, এটা তাদের দোষ না, তাই তাদের অবহেলার চোখে না দেখে আমাদের উচিত সাহায্যে হাত বাড়িয়ে দেয়া, যেন তারাও যাপন করতে পারে স্বাভাবিক জীবন।
তাদের দিকে আহা না বলে তারা আমার পাশের মানুষ, এই জিনিসটাকে প্রচার করতে হবে বেশি। আমরা ওইভাবে জনসচেতনতা তৈরি করতে পারিনি, সরকারি কি বেসরকারি।
সুন্দর আগামীর পথে চলো, আমাদের সাথ জাগে তোমাদের সাথে।
শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID এবং ভয়েস অফ আমেরিকা।
প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবারে শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
2009 সালে প্রেসিডেন্ট ওবামা ঘোষণা করেছিলেন যে তাঁর প্রশাসন বিশ্বব্যাপী ক্ষুধা নিরাময়, অপুষ্টি ও দারিদ্র্যের মতো বিষয়গুলিতে অগ্রাধিকার দেবে। সে সময় বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং খাদ্যমূল্যের বৃদ্ধি জনগণকে খাদ্য অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিল। তাই সে বছরই ইতালির ল অ্যাকুইলায় প্রেসিডেন্ট ওবামা বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়তে প্রাথমিকভাবে $30-50 লক্ষ দেবার প্রতিশ্রুতি ঘোষণা করেন। এর এক বছরের কম সময়ে ফিট দ্য ফিউচার কর্মসূচি হাতে নেওয়া হয়। ফিট দ্য ফিউচার একটি উদ্ভাবনমুখী উদ্যোগ, যা সেই সত্যের ভিত্তিতে গঠিত যে উন্নয়নমুখী উদ্যোগ সবচেয়ে সফল তখনই হয় যখন সেবাপ্রাপ্ত দেশগুলি নিজেদের খাদ্য নিরাপত্তার চাহিদা নিজেরাই নিরূপণ করেন এবং সেই প্রক্রিয়ায় অংশ নিয়ে থাকেন। USAID-এর নেতৃত্বে পরিচালিত ফিট দ্য ফিউচার উদ্যোগ অতিরিক্ত আরও 10টি দফতর, সংস্থা এবং ব্যক্তিগত অংশীদারিত্ব খাতের বিনিয়োগ লাভ করেছে। এটা এখন স্পষ্ট যে ফিট দ্য ফিউচার উদ্যোগ যুক্তরাষ্ট্র সরকারের খাদ্য নিরাপত্তা উদ্যোগের সমন্বয়ে উন্নয়নমুখী দেশগুলিতে ক্ষুধা, দারিদ্র ও অপুষ্টির বিরুদ্ধে তাৎপর্যপূর্ণ সফলতা আনতে ভূমিকা রাখছে। শুধু গত বছরেই ফিট দ্য ফিউচার কর্মসূচি প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে 1,90,00,000 গৃহস্থালিতে সেবা প্রদান করেছে, যার ফলে নতুন নতুন যন্ত্রপাতি এবং নতুন প্রযুক্তির সমন্বয়ে 70,00,000 চাষিদের কাছে উন্নত বীজ এবং সার সরবরাহ করা সম্ভবপর হয়েছে। বাস্তবিক অর্থে বিগত 5 বছরে ফিট দ্য ফিউচার উদ্যোগ যেসব এলাকায় কর্মরত থেকেছে সেখানে শিশুদের অপুষ্টিজনিত মৃত্যু হার কমেছে। অন্যান্য গঠনমূলক সমস্যা ইথিওপিয়ায় 9%, ঘানায় 33%, কেনিয়ার বিভিন্ন অঞ্চলে 25% এবং ক্যাম্বোডিয়া ও বাংলাদেশে 14.4% হারে কমেছে। হন্ডুরাস ও বাংলাদেশে মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমার কথা বলা হয়েছে। বিশ্বময় 1,20,00,000 শিশু উন্নত ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার খাওয়ার সুযোগ পেয়েছে। ফিট দ্য ফিউচার কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, যারা ক্ষুদ্র চাষিদের খাদ্যে নিরাপত্তাহীনতার মূল কারণ চিহ্নিত করেছেন এবং অর্থনৈতিক সুবিধাদির পরামর্শ দিয়েছেন, তাদের সকলের যৌথ প্রয়াসেই ফিট দ্য ফিউচার এতটা সফল হয়েছে। USAID-এর সহকারী পরিচালক এরিক পোস্টেল বলেন, ফিট দ্য ফিউচার কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র সীমান্তের গণ্ডি পেরিয়ে অংশীদারিত্বের হাত বাড়িয়েছে এবং বিভিন্ন এলাকায় কৃষিকাজের সম্ভাবনা উন্মুক্ত করেছে। এশিয়া থেকে ক্যারিবিয়া, ক্যারিবিয়া থেকে আফ্রিকায় ফিট দ্য ফিউচার কর্মসূচি খাদ্য উৎপাদন এবং আয় বৃদ্ধিতে সহায়তা করেছে, দারিদ্র বিমোচন এবং শিশু মৃত্যুর হার কমাতে সাহায্য করেছে। USAID ও তার অংশীদাররা আগামী দিনগুলিতে স্বাস্থ্যসম্মত এবং পরিপূর্ণ প্রাণবন্ত জীবনের জন্য যে পুষ্টিসম্মত আহার প্রয়োজন তা নিশ্চিত করতে কাজ করা অব্যাহত রাখবে।
এতক্ষণ সম্পাদকীয় শুনছিলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার রাতে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এক বিরল ভাষণ দেবেন। সন্ত্রাসবাদের বিষয়ে আমেরিকানদের যে আশঙ্কা রয়েছে তা হ্রাস করার আশা রাখেন তিনি। এক মুখপাত্র বলেছেন, ক্যালিফোর্নিয়া বুধবার যে হত্যাযজ্ঞ হয় তার তদন্ত বিষয়ে ওবামা সবশেষ তথ্য জানাবেন। এছাড়াও তিনি সন্ত্রাসবাদের হুমকি এবং কিভাবে তা দমন করা যায় সে বিষয়ে বক্তব্য রাখবেন। ওভাল অফিস থেকে এই তৃতীয়বার তিনি ভাষণ দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন প্রেসিডেন্টরা কিছু বলতে চান তখনই তারা ওভাল অফিস ব্যবহার করেন। ওবামা সবশেষ ভাষণ দেন সেখান থেকে যখন তিনি 2010 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের জরুরি তৎপরতা অবসানের কথা ঘোষণা করেন। বুধবার যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সৈয়দ রিজওয়ান ফারুক এবং তার পাকিস্তানি স্ত্রী তাসফিন মালিক ক্যালিফোর্নিয়ায় এক হত্যাযজ্ঞে 14 জনকে হত্যা করে। তাদের হামলায় 21 জন আহত হয়। সেন্ট বার্নার্ডিনোতে স্থানীয় সরকারের কর্মীদের এক অনুষ্ঠানে তারা গুলি চালায়। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে রবিবারের বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ। ওই বিস্ফোরণে এডেন প্রদেশের গভর্নর এবং তার কয়েকজন দেহরক্ষী নিহত হয়। এডেন শহরে গভর্নর গাফর মোহাম্মদ সাদ যখন তার দফতরে যাচ্ছিলেন তখন তার গাড়ি বহরে বিস্ফোরণ ঘটে। ইয়েমেনে এডেন একটা গুরুত্বপূর্ণ সংঘাতপূর্ণ এলাকা। গত বছর সেখানে হুথি বিদ্রোহীরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় এবং এডেন দখল করে। ফলে প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হন। সিরিয়ায় ইসলামিক স্টেট উগ্রপন্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলায় ব্রিটেন যে যোগ দিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তা সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিমান হামলা অবৈধ এবং তা ব্যর্থ হবে। ব্রিটেনের সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে আসাদ বলেছেন, শুধু বিমান আক্রমণে ইসলামিক স্টেটকে হারানো যাবে না। তিনি বলেন, যে বিমান হামলাগুলো কার্যকর হয়েছে সেগুলো হচ্ছে রাশিয়ার বিমান অভিযান। সেপ্টেম্বর মাসে সিরিয়ায় রাশিয়া বিমান হামলা শুরু করে। ভারত ও পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৈঠক করেন। তারা আঞ্চলিক ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন। রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। আলোচনার শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল শান্তি ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং বিরোধিত কাশ্মীর অঞ্চল। বিবৃতিতে আরও বলা হয়, আন্তরিক ও গঠনমূলক পরিবেশে বৈঠক হয়, দুপক্ষ গঠনমূলক সংলাপ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। ফরাসি ভোটাররা রবিবার আঞ্চলিক নেতৃবৃন্দ নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। অনুমান করা হচ্ছে যে অতি ডানপন্থী একটি দল যারা ইসলাম বিরোধী তারাই বেশি ভোট পাবে। প্যারিসে নভেম্বর মাসে সন্ত্রাসী আক্রমণের পর কড়া নিরাপত্তার মাঝে এই নির্বাচন হচ্ছে। সন্ত্রাসী হামলায় 130 জন প্রাণ হারায়। ব্যাপকভাবে অনুমান করা হচ্ছে যে অভিবাসন বিরোধী জাতীয় ফ্রন্ট FN দলের নেতা মেরিনো লুপেন ক্ষমতাসীন সামাজিক দলের বিরুদ্ধে ভালো করবে ও এগিয়ে যাবে। প্যারিস আক্রমণের পর থেকে FN দলের জনপ্রিয়তা সেখানে বেড়ে গেছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন এবং প্রকৌশলী ছিলেন জুবের আত তাইয়েব। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.